ডক্টর ইফতেখার আহমেদ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ব্রাসেলসে নেটো সম্মেলনে অংশ নেন। নির্বাচনী প্রচার অভিযানের সময় প্রেসিডেন্ট ট্রাম্প নেটোর প্রয়োজনীয়তা নেই বলেছিলেন, পরে অবশ্য তিনি এ বিষয়ে মত পরিবর্তন করেন। এবার নেটো সম্মেলনে তার বক্তব্যে নেটো মিত্রজোটের কি প্রতিক্রিয়া ছিল?
আপনি ঠিকই বলেছেন, নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্প বলে আসছিলেন যে নেটো জোটের প্রয়োজনীয়তা আজকের বিশ্বে নেই, এবং উনি যখন এই ধরনের কথা বলছিলেন উনি অনেকটাই যেন রাশিয়ার সুরেই কথা বলে বলছিলেন, এটাই বিশ্ববাসী মনে করছিল। কারণ শীতল যুদ্ধোত্তর সময়ে রাশিয়া মনে করে আসছে যে নেটো জোটের কোনো প্রয়োজনীয়তা নেই, এবং রাশিয়া তার নিরাপত্তার স্বার্থে এই কথাটি বলে আসছিল, এবং আমরা সেই কথারই প্রতিধ্বনি আমরা দেখলাম নির্বাচনের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে। ফলে যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলেন, অনেকের মধ্যেই কিন্তু এক ধরনের নেটো জোটভুক্ত দেশগুলোর অনেকের মধ্যেই এক ধরনের শঙ্কা তৈরি হচ্ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নেটোতে কি হবে। কিন্তু পরবর্তী সময় আমরা দেখলাম, বিশেষত এ সফরের মাধ্যমে উনি বেশ জোর গলায় বললেন যে নেটোর বিশ্ব অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু তার সাথে উনি আরো কতগুলি কথা বললেন যেটি আসলে নেটো জোটভুক্ত দেশগুলোর মধ্যে একই সাথে এক ধরনের অস্বস্তিরও তৈরি সৃষ্টি করেছে। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে চাচ্ছি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু নির্বাচনের আগ থেকে এবং এখন পর্যন্ত জোর দিয়ে আসছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু নেটোর যে আপনার আর্থিক ব্যবস্থাপনার সিংহভাগ ব্যয় করছে, শুধু অন্যান্য নেটোভুক্ত দেশগুলো এর উনার ভাষায় এক ধরনের ফেয়ার শেয়ার সেটা বহন করা উচিত। এখানে প্রশ্ন দেখা দিচ্ছে যে নেটোভুক্ত দেশগুলো কতটুকু তাদের বার্ষিক চাঁদা দিবে। এখানে কিন্তু নেটোর কোনো একটি জাস্ট একটি গাইডলাইন আছে, কোনো নির্দিষ্ট কোনো কিন্তু নীতিমালা নেই। ফলে যেটা হচ্ছে যে গাইডলাইনটি হচ্ছে যে একটি নেটোভুক্ত রাষ্ট্র তার যে জিডিপি সেই জিডিপির 2% নেটোতে কন্ট্রিবিউট করবে, এবং আমরা দেখছি যে মাত্র 5টি নেটোভুক্ত দেশ যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, খুব সম্ভবত এস্তোনিয়া, পোল্যান্ড এবং গ্রিস, এই 5টি রাষ্ট্রই কিন্তু এই 2% চাঁদা দিয়ে আসছে, বাকি রাষ্ট্র সেখানে দিচ্ছে না। অপরদিকে আমরা দেখছি যে জার্মানি সেখানে 1.2% কন্ট্রিবিউট করছে, এবং জার্মানি বলছে যেহেতু আমরা বিশ্বের উন্নয়নমূলক কাজে অনেক অর্থ ব্যয় করছি, এটা আলটিমেটলি নেটোর পারপাস সার্ভ করবে, এবং তাদের ভাষায় এটা বিশ্বের সন্ত্রাসবাদের যে প্রভাব সেটি রোধ করবে। পাশাপাশি আজকে নেটোভুক্ত দেশগুলোর মধ্যে যে কনসার্নটি দেখা দিয়েছে সেটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের রাশিয়া সম্পর্কে অবস্থান কি। যদিও তিনি নেটো সম্মেলনে অত্যন্ত জোর দিয়ে বলেছেন যে তিনি উদ্বিগ্ন নেটোর যে পূর্ব যে সীমান্ত রয়েছে সে সীমান্তে রাশিয়ার উপস্থিতি বা সীমান্তবর্তী দেশগুলো এক ধরনের রাশিয়ার হুমকির মধ্যে রয়েছে, এ ধরনের কথা উনি বলেছেন। কিন্তু অনেকে আবার মনে করছেন যে এটি কি শুধুমাত্র কথার কথা বা একটি রাজনৈতিক বক্তব্য, না উনি উনার বক্তব্যের প্রতি কমিটেড। পাশাপাশি যে বিষয়টা নিয়ে অন্য নেটোভুক্ত দেশগুলোর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানে একটি পার্থক্য আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে নেটোর ভূমিকা নিয়ে। আজকের বিশ্বে নেটো কিন্তু গড়ে উঠেছিল সোভিয়েত ইউনিয়ন সহ সমাজতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা বিশ্বব্যাপী তার যে প্রভাব সে প্রভাবকে মোকাবেলা করবার জন্য, কিন্তু ডোনাল্ড ট্রাম্প আজকে নেটোকে রাশিয়াকে মোকাবেলা করার চেয়েও যে সারা বিশ্বব্যাপী যে সন্ত্রাসবাদ সে সন্ত্রাসবাদ বিরোধী যে যুদ্ধ, বিশেষ করে ইরাক, আফগানিস্তান, মধ্যপ্রাচ্য বা অন্যান্য জায়গায় সে সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে নেটোভুক্ত রাষ্ট্রগুলোকে আরো বেশি অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন, আরো বেশি অংশগ্রহণ চাচ্ছেন, এবং এটি নিয়েও কিন্তু নেটোভুক্ত অন্যান্য দেশগুলির মধ্যে এক ধরনের রিজার্ভেশন রয়েছে। সুতরাং সার্বিকভাবে আমরা দেখছি যে এই সফরটি ওভারঅল সফল হলেও নেটোভুক্ত দেশ, অন্যান্য দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান একটা সূক্ষ্ম পার্থক্য এই সফরের মধ্যে দিয়ে পরিলক্ষিত হয়েছে।
জার্মান চ্যান্সেলর যে মন্তব্য করেছেন যে আমেরিকার উপর আর নির্ভর করা যায় না, অবশ্য পরে তার মুখপাত্র অন্য কথা বলেছেন যে তিনি এই কারণে কথাগুলো বলেছেন যে যেহেতু সম্পর্কটা এতই গুরুত্বপূর্ণ যে যদি তাদের ভেতর কোনো মতপার্থক্য থেকে থাকে সেটা ব্যাপারে বলা উচিত। এ বিষয়ে আপনার কি মতামত?
যে বিষয়টা দেখা দিয়েছে আমরা যেটা দেখছি, জার্মানির চ্যান্সেলর যখন বক্তব্যটা দিলেন তখন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূমিকা, বিশেষত আপনার রাশিয়ার প্রশ্নে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূমিকা, সেই ভূমিকাটি আসলে জার্মানি সহ অন্যান্য ইউরোপিয়ান রাষ্ট্রকে এক ধরনের উদ্বিগ্নতার মধ্যে ফেলেছে। আমার কাছে মনে হয়েছে যে জার্মান চ্যান্সেলর বক্তব্যটি ছিল তারই প্রতিফলন, যদিও পরবর্তীতে জার্মানি তার অবস্থান থেকে সরে আসছে এবং জার্মানি স্পষ্টভাবে বলেছে যে বিশ্বের আজকে যে নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলা, সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ থেকে শুরু করে পশ্চিম ইউরোপের স্বার্থের জন্য যেটি হুমকি স্বরূপ, যে আজকে যে পুনরুত্থিত রাশিয়া, সে রাশিয়ার উপস্থিতি মোকাবেলা এবং অন্যান্য জায়গায় মোকাবেলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া ইউরোপের আর কোনো বিকল্প নেই, যদিও একই সাথে তারা ভাবছে যে আজকে জার্মানির বিভিন্ন বিশ্লেষক বিভিন্ন সময় বলবার চেষ্টা করেছেন যে আজকে সময় এসছে জার্মানির যে বা ইউরোপের যে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর যে নিরাপত্তাজনিত যে নির্ভরতা সেখান থেকে বেরিয়ে আসবার। যদি এবং আমরা আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু নির্বাচনী প্রচারণার সময় এই কথাটা বলার চেষ্টা করেছিলেন যে ইউরোপের আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর থেকে নির্ভরতা কাটিয়ে উঠা উচিত। যদিও বাস্তবতা হচ্ছে যে এই মুহূর্তে জার্মানি সহ অন্যান্য ইউরোপীয় ভুক্ত রাষ্ট্রগুলো এ ধরনের কথা চিন্তা করছে না এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একসাথে ইউরোপের নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং বিশ্বের অন্যান্য যে চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে কাজ করবে বলেই আমার কাছে মনে হচ্ছে।
উত্তর কোরিয়া গতকালও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এবারের ক্ষেপণাস্ত্র জাপানের জলসীমায় গিয়ে পড়ে। প্রেসিডেন্ট ট্রাম্প টুইট বার্তায় বলেন, উত্তর কোরিয়া প্রতিবেশী দেশ চীনের প্রতি অসম্মান দেখাচ্ছে। এ বিষয়ে আপনার মূল্যায়ন?
আমরা দেখলাম যে গত তিন সপ্তাহে উত্তর কোরিয়া তিনবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে এবং সেটি বিভিন্ন রেঞ্জের। উত্তর কোরিয়া যে বিষয়টি চাচ্ছে সেটি হচ্ছে তার যে পারমাণবিক যে মিসাইল, সে মিসাইলের যে রেঞ্জ বাড়াতে, যাতে সেটি মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত আসতে পারে, এবং এটি হচ্ছে কিন্তু তার মূলত ক্ষেপণাস্ত্র পরীক্ষার মূল উদ্দেশ্য। এবং পাশাপাশি উত্তর কোরিয়ার যেটা আমরা দেখছি যে সামরিক শক্তির উপর নির্ভর করে ওই অঞ্চলে তার যে রাজনৈতিক যে প্রভাব, সে রাজনৈতিক প্রভাবকে জানান দেয়া। এবং এই ক্ষেত্রে আমরা যেটা জানি যে গণচীন হচ্ছে উত্তর কোরিয়ার সবচেয়ে কোট আনকোট নির্ভরযোগ্য মিত্র এবং উত্তর কোরিয়ার অর্থনীতি অনেকাংশেই কিন্তু গণচীনের উপর নির্ভরশীল, এবং গণচীন কিন্তু উত্তর কোরিয়ার যে পারমাণবিক অস্ত্রের যে পরীক্ষা এবং ক্ষেপণাস্ত্রের পরীক্ষা, এই বিষয়টাতে কিন্তু চীনও এক ধরনের উদ্বিগ্ন এবং বিভিন্ন সময় চীন কিন্তু সেটা প্রকাশ করেছে। কিন্তু উত্তর কোরিয়াকে আমরা দেখছি যে চীনের এই যে উদ্বিগ্নতা, সেই উদ্বিগ্নতাকেও কিন্তু উত্তর কোরিয়া ততটা গুরুত্ব দিচ্ছে না এবং সে তার মতো করেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের যে পররাষ্ট্র নীতি, সেই পররাষ্ট্র নীতির মধ্যে এক ধরনের আমার কাছে মাঝে মাঝে মনে হয়েছে যে ঠিক কি ধরনের স্টেপ নিতে হবে, সেই স্টেপ নিতে পারবার ক্ষেত্রে এক ধরনের দোদুল্যমানতা বা দ্বিধাদ্বন্দ্বের রয়েছে। যেমন একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তার সামরিক উপস্থিতি বাড়িয়েছে, কিন্তু একই সাথে আমরা দেখলাম যে তার যে প্রতিরক্ষা মন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের, তিনি স্পষ্ট ভাষায় বলছেন যে কোনো ধরনের যুদ্ধ উত্তর কোরিয়ার জন্য সাথে এটি হবে অত্যন্ত ভয়াবহ, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর অত্যন্ত ভয়াবহ যুদ্ধ। ফলে এক ধরনের যে সিদ্ধান্ত নিতে না পারা, দোদুল্যমানতা এবং এর একটা প্রতিফলন আমার কাছে মনে হয়েছে ডোনাল্ড ট্রাম্প টুইট বার্তা যেটা অনেকটা হতাশার সুরেই যেন বলছেন যে এটি গণচীনকে অসম্মান করা হচ্ছে।
যদিও জাপানের জলসীমায় গিয়ে ক্ষেপণাস্ত্রটি পড়েছে, কিন্তু তিনি চীনের কথাই বললেন তার টুইট বার্তায় প্রেসিডেন্ট। সেটা কি আপনার কাছে মনে হয়েছে যে তিনি কেন চীনের কথা বলছেন এবং জাপানের কথা নয়?
তিনি এই কারণেই চীনের কথা বলছেন কারণ যেহেতু চীনের একটি প্রভাব রয়েছে উত্তর কোরিয়ার উপর, একটা ভালো প্রভাব রয়েছে, এবং জাপানের সাথে যে উত্তর কোরিয়ার সম্পর্ক সেটি কিন্তু ভালো সম্পর্ক নয়, এবং জাপান এবং উত্তর কোরিয়ার মধ্যে কিন্তু কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, এক ধরনের বৈরী সম্পর্ক বিরাজ করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই। এবং যেহেতু একমাত্র চীন, মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন মনে করে যে উত্তর কোরিয়ার যে প্রভাব ওই অঞ্চলটিকে ঘিরে, সেটি একমাত্র চীনই সেখানে একটি ভালো ভূমিকা পালন করতে পারে বা কোনো ভূমিকা পালন করতে পারে উত্তর কোরিয়াকে তার যে পারমাণবিক অস্ত্র নিয়ে তার যে অ্যাম্বিশন, সে অ্যাম্বিশনকে আপনার রোধ করবার ক্ষেত্রে। সুতরাং এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে গণচীনের আরেকটু বড় ভূমিকা পালন করা উচিত, এবং সেটিকে মাথায় রেখে আমার ধারণা খুব সম্ভবত সেটিকে মাথায় রেখে ডোনাল্ড ট্রাম্প এ ধরনের টুইট করেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার প্রেসিডেন্ট ক্ষমতা নেওয়ার আগেই রাশিয়ার সঙ্গে একটি গোপন সংযোগ প্রতিষ্ঠা করার চেষ্টা করেন বলে বলা হচ্ছে। রাশিয়ার সঙ্গে প্রেসিডেন্টের নির্বাচনী কর্মকর্তাদের সংযোগ সম্পর্কে কয়েকটা তদন্তও চলছে। বর্তমানে আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্ক বিষয়ে আপনার মূল্যায়ন?
হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে ওয়াশিংটন পোস্ট একটি খবর প্রকাশিত হয়েছে যেটিকে ঘিরে একটি তদন্ত চলছে এই মুহূর্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ব্যাপারে। এবং সেটি হচ্ছে যে, এবং তিনি বোধহয় সেটা অস্বীকারও করেননি, যে নির্বাচনের আগে যাতে মার্কিন গোয়েন্দা সংস্থা কোনোরকম যাকে বলে সার্ভিলিয়েন্সের আওতা মুক্ত থেকে যাতে উনি রাশিয়ার সাথে যোগাযোগ করতে পারেন, এই জন্য যে রাশিয়ার যে ডিপ্লোমেটিক চ্যানেল, সেই ডিপ্লোমেটিক চ্যানেলটি উনি ব্যবহার করতে চেয়েছেন যাতে সেটি কোনো ধরনের সার্ভিলিয়েন্সের আন্ডারে না থাকে, এবং রাশিয়ান ডিপ্লোমেটিক চ্যানেলটি ব্যবহার করে উনি ক্রেমলিনের সাথে যোগাযোগ স্থাপন করতে চেয়েছেন বলে খবরে বেরিয়েছে। এবং খবরে আরও যেটা বেরিয়েছে সেটা হচ্ছে যে রাশিয়ান রাষ্ট্রদূত সার্গে কিসলিয়াক পর্যন্ত বিষয়টিকে খুব অবাক হয়েছেন এবং এটি বিষয়টি খুব বিপজ্জনক বলে উনি কাছে মনে হয়েছে। এর পাশাপাশি আরেকটি আমরা যেটা খবরে দেখলাম সেটা হচ্ছে যে জ্যারেড কুশনারের সাথে যে রাশিয়ার যে অন্যতম একটি প্রথম সারির ব্যাংক, সেই ব্যাংকের যিনি চেয়ারম্যান, সেই চেয়ারম্যানেরও এক বা ব্যাংকের যিনি চেয়ারম্যান সে সাথে এক ধরনের যোগাযোগের খবরও কিন্তু বেরিয়েছে, যিনি আবার প্রেসিডেন্ট পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ। সুতরাং একদিকে আমরা দেখছি যে শীতল যুদ্ধোত্তর পরবর্তী বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার সম্পর্ক এই মুহূর্তে অনেকটাই সর্বনিম্ন পর্যায়ে রয়েছে, কিন্তু একই সাথে যে বিষয়টা সামনে চলে আসছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিভিন্ন ব্যক্তির সাথে ক্রেমলিনের বিভিন্ন ব্যক্তির যোগাযোগ, যেটি অনেককে বিস্মিত করেছে, যদিও বিষয়গুলো তদন্তাধীন রয়েছে এবং হোয়াইট হাউস এবং কিছু কিছু আইন বিশেষজ্ঞ এইভাবে বলার চেষ্টা করছেন যে জ্যারেড কুশনারের যে যোগাযোগ রাশিয়ার সাথে সেটি কোনো অবৈধ পন্থায় নয়। কিন্তু একই সাথে আরেকটি প্রশ্ন উঠে আসছে যে এখানে বৈধতা বা অবৈধতার চেয়েও মার্কিন যুক্তরাষ্ট্রের যে অনুসৃত আন্তর্জাতিক রাজনীতিতে যে প্যাটার্ন, সেই প্যাটার্নটি ভঙ্গ করেই অনেকে মনে করছেন যে জ্যারেড কুশনার বা অন্যান্য যে সমস্ত প্রভাবশালী ব্যক্তি রয়েছেন তারা সেভাবে রাশিয়ার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগের চেষ্টা করেছে বা যোগাযোগ অব্যাহত রেখেছে। কিন্তু অফিসিয়াল এবং ফর্মাল লেভেলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে রাশিয়ার বর্তমান সম্পর্ক শীতল যুদ্ধোত্তর বিশ্বে অনেকটাই সর্বনিম্ন পর্যায়ে রয়েছে বলে অনেকে মনে করছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মধ্যপ্রাচ্য ও ইউরোপ ঘুরে এসেছেন, সার্বিকভাবে তার সফর কতটা ফলপ্রসূ হয়েছে বলে আপনি মনে করেন?
তার সফর এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। যেমন উনি সৌদি আরবের সাথে প্রায় $109 বিলিয়ন অস্ত্র চুক্তি স্বাক্ষর করেছেন এবং আগামী এক দশকের মধ্যে এটি বোধ হয় আরো $100 বিলিয়ন হবে। এবং সবাইকে বিস্মিত করে উনি প্রথম মার্কিন প্রেসিডেন্ট, গত 50 বছর ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, মার্কিন প্রেসিডেন্টের যে ট্রেন্ড সেটি হচ্ছে যে নির্বাচিত হবার পর মার্কিন প্রেসিডেন্টের প্রথম সফর তার সাধারণত কানাডা বা মেক্সিকোতে করে থাকেন, কিন্তু উনি হচ্ছেন প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি সৌদি আরব সফরে গেলেন। এবং সৌদি আরবের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, কিন্তু একই সাথে উনি কতগুলো বিষয় সেখানে উল্লেখ করেন নাই, সেটি হচ্ছে সৌদি আরবের যে মানবাধিকার পরিস্থিতি বা নারীদের অবস্থান সেটি নিয়ে উনি কথা বলেননি বা সেটি কথা বলবেন বলেও কেউ আশাও করেনি। এবং বাণিজ্যিক সম্পর্কের দিক থেকে চিন্তা করলে মার্কিন যুক্তরাষ্ট্রের যেমন লাভবান হয়েছে, কিন্তু আরো কতগুলো বিষয় যেমন সৌদি আরব মনে করে আসছে যে মধ্যপ্রাচ্যে যে ইরানের যে উপস্থিতি এবং বিশেষ করে ইয়েমেনে যে ইরানের যে প্রভাব সেটিকে রোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের সাথে একসাথে কাজ করবে এবং এ ধরনের একটি আকাঙ্ক্ষা। অন্যদিকে আমরা দেখলাম যে উনি ইসরায়েল এবং প্যালেস্টাইনে সফর করলেন, কিন্তু একই সাথে সেই ইসরায়েল এবং প্যালেস্টাইনের যে সফর, সেই সফরের মধ্যে দিয়ে কিন্তু কোনো কংক্রিট রেজাল্ট বেরিয়ে এসছে বলে মনে হয় নাই। কারণ যে ইসরায়েলকে এবং প্যালেস্টাইনের সম্পর্ককে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের অবস্থান কি, তারা কি এক রাষ্ট্র সমাধান চাচ্ছে না দুই রাষ্ট্র সমাধান চাচ্ছে, এবং সেই দূতাবাস একবার তারা সরিয়ে আনবার কথা বলেছিল তেল আভিভ থেকে জেরুজালেমে। সুতরাং কোনো বিষয়ে কিন্তু সেখানেও একটি কংক্রিট কোনো রেজাল্ট সেখান থেকে বেরিয়ে আসেনি। আর আমি একটু আগে যেটা বলছিলাম যে G7 এবং নেটোভুক্ত দেশগুলোর সফরও আমরা স্পষ্টভাবে দেখেছি যে G7 এবং নেটোভুক্ত দেশগুলোর যে অবস্থান এবং বর্তমান ট্রাম্প প্রশাসনের অবস্থানের মধ্যে কিন্তু এক ধরনের পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। শুধু সন্ত্রাসবাদ বা রাশিয়া ইস্যুতেই নয়, আমরা যে ক্লাইমেট যে চুক্তি ছিল প্যারিসের সেটি থেকেও মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে সেই চুক্তি স্বাক্ষর করবে না এ ধরনের একটা অবস্থান নিয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে এ ধরনের অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের যে কে শিল্পোন্নত বা শিল্প উৎপাদনের ক্ষেত্রে এটি প্রতিবন্ধক। এছাড়াও G7 ভুক্ত দেশগুলোর সঙ্গে আমরা দেখলাম G7 ভুক্ত দেশগুলো মূলত গড়ে উঠেছিল যে ফ্রি ট্রেডকে কেন্দ্র করে, কিন্তু ট্রাম্প প্রশাসন সেখানে বলতে চাচ্ছে যে ফ্রি ট্রেড আমরা মানি কিন্তু একই সাথে কিন্তু ফেয়ার ট্রেডের ব্যাপারটা আনতে হবে, অর্থাৎ এক ধরনের প্রোটেকশনিজমের কথা ওনারা বলছেন। সুতরাং এই সমস্ত বিষয় নিয়ে ইউরোপের G7 এবং নেটোভুক্ত দেশগুলোর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের একটা সূক্ষ্ম ভিন্ন অবস্থানও কিন্তু আমরা এই সফরের মধ্যে দেখলাম।
ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বিশ্লেষণের জন্য এবং আমাদের এই সময়টা দেওয়ার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ।